এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাদির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনে, এই দেশ গরিবে নওয়াজে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা মাদানী কাফলা নিয়ে এই মুহূর্তে কলকাতা পৌঁছেছি। এটি ভারতের একটি কর্নার এবং এখানেও অনেক সংখ্যক ইসলামী ভাই রয়েছেন। আপনারা দেখছেন অনুষ্ঠান এই দেশ খাজা গরিবে নওয়াজের। এখন কলকাতায় দাওয়াত ইসলামের মাদানী কাজের অবস্থা কেমন, এখানে কি কি কাজ হচ্ছে তা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন। আল্লাহ করিম আমাদের দাওয়াত ইসলামীকে আরো উন্নতি ও তরক্কি দান করুক এবং আমাদেরকেও মাদানী কাফলায় সফর করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শিবলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাদির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনে, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আজ জীবনের প্রথমবার কলকাতায় আমি উপস্থিত হয়েছি। কলকাতার নাম বহুবার শুনেছি। দাওয়াত ইসলামের বরকতে পৃথিবীর বহু দেশ বহু শহর দেখার সৌভাগ্য হয়েছে। আমার নিয়ত এটাই যে প্রতি বছর যেন আমি আপনাদের কাছে উপস্থিত হতে পারি, কিন্তু সেটাই হয় যা নসিবে থাকে। আপনাদের নিকট কিছু কথা আরজ করব। আপনারা যখন আউলিয়া কিরামের মাজারে যান, তখন এটি গভীরভাবে লক্ষ্য করুন যে প্রায় আউলিয়া কিরাম তাদের মাজার যেখানে তাদের জন্ম সেখানে হয় না, ১২ দিনের নিয়ত করে যায়, ৭ দিনের মধ্যে ফিরে আসে, কোথাও ৩০ দিন তো পূর্ণ করি না। তারা এমন সফর করেছেন যে ফিরে আসেননি, সেখানেই মাজার হয়ে গেছে। গরিবে নওয়াজ আজমিরের অধিবাসী ছিলেন না। হাজি আলী, যার মাজার শরীফ মুম্বাই অবস্থিত, তিনি মুম্বাইয়ের অধিবাসী ছিলেন না। তিনি সারা পৃথিবী সফর করেছেন আর ফিরে যাননি, এমনই ছিল তাদের আগ্রহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আগ্রহ জন্মাবে না ততক্ষণ পর্যন্ত কিছুই হতে পারে না। নামাজের সময় লোকেরা নামাজ পড়ে না, লোকেরা মন্দ কাজের মাঝে ডুবে থাকে, তাদেরকে সংশোধন করবে কে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের এবং আপনাদেরকে এই সুযোগ দিয়েছে। এখানে আমার যত ভাই সমবেত হয়েছেন, সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। অনেকে মধ্যবয়সী লোক রয়েছেন, যদিও ৬০ থেকে ৭০ বছর বেঁচে গেলাম, তবুও আমাদের মধ্যে অনেকে অর্ধেকের চেয়ে বেশি হায়াত অতিবাহিত করেছি। এখন কিসের অপেক্ষায় রয়েছি? এখন মৃত্যুর পূর্বে এমন কোনো কাজ করে যায় যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়, যা আমাদের জন্য স্বভাবে জারিয়া হয়। আপনাদের কি ধারণা আছে দাওয়াত ইসলামী আমাদের কি কি জিনিস দান করেছে? কখনো কি চিন্তা করেছেন? সম্ভবত সেটার লিস্ট তৈরি করতে পারবেন না। আমরা কি ছিলাম এবং আমাদেরকে কি বানিয়ে দিয়েছে? আলা হজরত তিনি কে ছিলেন তা আমরা জানতাম না। মদিনার স্মরণে কান্নাকাটি করা তা কি আমরা জানতাম না। জামাত সহকারে নামাজ, মাদানী কাফলায় সফর করা, পৃথিবীতে মাদানী কাজের এমন সংগঠন আমরা যে পেয়েছি, এটা আমাদের উপর কত যে হিসান হয়েছে। আমাদের আল্লাহর ওয়াস্তে এই আগ্রহকে জাগিয়ে তুলুন। এখন আসুন, এই আগ্রহ কিভাবে লাভ করব। সামনে অন্তরে এমন প্রশ্ন উদয় হবে, কথা তো ঠিক আগ্রহ হওয়া চাই, আগ্রহ ছাড়া কাজ হয় না। যে শেখ তরিকত আমির আহলে সুন্নতের আমরা গোলাম, যার বরকতে এই দাওয়াতে ইসলামী কলকাতা পর্যন্ত পৌঁছেছে, কখনো কি ভেবেছেন তিনি কিভাবে কাজ করেছেন? তিনি কলকাতার অধিবাসী নন, বরং তিনি আজ পর্যন্ত কলকাতায় তশরিফ আনেননি, ঠিক আছে, তারপরেও তার ভক্ত অনুরক্ত যে কত বেশি। আমির আহলে সুন্নত একা চলেছিলেন ৩৪-৩৫ বছর পূর্বে। এক তো হলো আমরা কিভাবে পড়েছি যে অমুক বুজুর্গ ৫০০ বছর পূর্বে এই কাজটি করেছেন, অমুক বুজুর্গ ৪০০ বছর পূর্বে এই কাজটি করেছেন। আমরা এই সংগঠনের আমাদের নিজের চোখে দেখা সাক্ষী। আমরা কখনো যারা উপস্থিত আছি আমরা নিজের চোখে এক ইতিহাস রচনা হতে দেখেছি। ৩৪ বছর পূর্বে এক মর্দে কালান্দার একাই এই কাজের ভার উঠিয়েছেন। এবং বড়ই অভাবের মধ্যে। এক তো হলো বিরাট ধনাঢ্য হওয়া, নাম ডাক হওয়া, তাকে কেউ চিনত না। তার ইখলাসের বরকতে, তার আগ্রহের বরকতে আজ সারা পৃথিবীর সর্বত্রে প্রায় 200 রাষ্ট্রে দাওয়াত ইসলামীর বার্তা পৌঁছে গেছে। কোটি কোটি ইসলামী ভাই দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, কোটি কোটি ইসলামী বোন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সেই ইখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টির উপর, আল্লাহর দানের উপর এত ভরসা ছিল যে আল্লাহ তাআলা কেমন সাহায্যকারী সৃষ্টি করে দিয়েছেন। তাই তো হযরত বদর রেজবি লিখেন যে, কোন নাত পড়ুয়া কি আছে?
তনহা চলা তু সাথ তেরে হো গয়া,
আমি এটাই বলতে চাইছি যে আমির আহলে সুন্নত এটা একা করে দেখিয়েছেন, তাহলে আমি ও আপনি কেন করতে পারবো না? সব সময় মনে রাখবেন, আমরা যদি নিজেকে আগ্রহওয়ালা বানাতে চাই, এটা এমনিতেই তো, যদি আপনি নেক আমলের আমলকারী হতে চান, যদি আপনি নেককার হতে চান, যদি আপনি সত্যিকার দিনের কাজ করার আগ্রহ চান, তাহলে এমন ইসলামী ভাইয়ের খোঁজ নিন যাদের মাঝে আগ্রহ রয়েছে, রাত দিন দিনের কাজ করার আগ্রহ রাখেন, সুন্নতের খিদমতের জন্য সময় দেন, আপনি তাদের সাথে থাকুন, আপনি নিজেই আপনার ভিতর পরিবর্তন অনুভব করবেন। আমরা বড়ই অদ্ভুত লোক, আমরা যখন কারো বড় গাড়ি দেখি তখন আমাদের মন চায় যে আমাদের বড় গাড়ি কখন আসবে, আমরা যখন কারো বড় বাংলো দেখি তখন আমাদের মনে হয় যে আমার ঘরটি এত ছোট এবং তার ঘরটি কত বড়, তার এতগুলো চাকর বাকর আছে, আমরা বড়ই অদ্ভুত লোক। আল্লাহ আলাগন বলেন, দুনিয়ার নিয়ামতের মধ্যে নিজের চেয়ে নিম্ন শ্রেণীকে দেখো এবং নেকির মধ্যে নিজের চেয়ে উপরের লোকটিকে দেখো। আমরা নিয়ামতের মধ্যে নিজের চেয়ে উপরের লোকটিকে দেখি এবং নেকির মধ্যে নিজের চেয়ে নিম্নের লোকটিকে দেখি, এমনটি হওয়া কখনোই উচিত নয়। ভাঙ্গা ঘরে বসবাসকারী, ফুটপাতে রাত্রি যাপনকারী তাদেরকে দেখুন, আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাদের এবং আপনাদেরকে কোটি গুণ ভালো রেখেছেন। এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাসপাতালে আছে যাদেরকে পাইপের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এত নেয়ামত দান করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, নেকির ব্যাপারে কি এমন কখনো মনে পড়ে না? সে তো তাহাজ্জুদ আদায়কারী, আমিও তাহাজ্জুদ আদায়কারী হয়ে যায়। সে তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আমিও তেমন হয়ে যাব। সে তো 12 মাস মাদানী কাফেলায় সফর করেন, আমিও তা করে দেখাবো। তাদের পেছনে পেছনে চলি না যাদের পেছনে চলা প্রয়োজন, তাই আগ্রহ সেখান থেকে পাওয়া যাবে। যদি আগ্রহ সম্পন্ন ইসলামী ভাই হন, তাই আপনি তালাশ করুন, এমন ইসলামী ভাই হয়ে থাকেন, ইনশাআল্লাহ। সফলতার প্রথম সিঁড়ি হলো কি? জজবা হওয়া চাই। কলকাতার লোকেরা কি জজবা বুঝেন? আগ্রহ, উৎসাহ, উইল পাওয়ার, যেটার মাধ্যমে কাজ করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন তো আগ্রহ আছে, একেবারে আগ্রহ তৈরি হয়ে গেছে, এখন আমাকে কাজ করতে হবে, এখন কিছু করে দেখাতে হবে,
ইনশাআল্লাহ।
কিন্তু আরেকটা বিষয় প্রয়োজন, সেটা কি? সেটা কি? প্রশিক্ষণ। আপনার মধ্যে কাজ করার খুব আগ্রহ রয়েছে, যদি আপনি মাদানী কাজ করতে না জানেন তাহলে কাজকে নষ্ট করে দেবেন, কাজ করতে পারবেন না। কারণ যিনি মাদানী কাজ করতে জানেন না, দেখুন, প্রশিক্ষণ হলো একজন পথ প্রদর্শকের জন্য, একজন মোবাল্লিগের জন্য সবার আগে দিনই প্রশিক্ষণ প্রয়োজন। তিনি ইলমে দিন কতটুকু জানেন, তার কোরআন তেলাওয়াত কেমন, তার বয়ান কেমন, তিনি ফরজ উলুম কতটুকু জানেন। প্রশিক্ষণ ছাড়া কেউ যদি দিনের কাজ করতে চলে যায়, তবে নিজের ইমান এবং অপরের ইমানও ধ্বংস করে দিতে পারে। তাই সব সময় মনে রাখবেন, প্রশিক্ষণ ছাড়া আমরা কখনো মাদানী কাজ করতে পারি না। আজ মাশাআল্লাহ তারবিয়তি ইজতিমা হয়েছে, এটা অবশ্যই হওয়া উচিত, তাই আপনাদের জন্যই তরবিয়তি কোর্সগুলো রাখা হয়েছে। এবং এরকম তরবিয়তি ইজতিমা হোক এবং শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। লক্ষ্য করুন, আপনি তো অংশগ্রহণ করেছেন, সকাল 9:30 হতে চলছে তরবিয়তি ইজতিমা। এখন প্রশ্ন হচ্ছে, এই সারাদিন অবস্থান করার পর যখন আজ ঘরে যাব, তখন জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে কিনা এটা চিন্তা করুন। রেজাল্ট কি পাওয়া যাবে? সারাদিন অবস্থান করলাম, কত যে চমৎকার বয়ান শুনেছি, ডায়েরিতে লিখে নিয়েছি, ডায়েরির সেই কথাগুলো ভিতরে গিয়েছে কিনা, এদিকে নেমেছে কিনা, ঠিক আছে?
ইলম পড়িয়া পর আদব না শিখিয়া, কি লেনা ইলম নু পড়কে হু।
ইলম তো পড়লেন, কিন্তু আদব না শিখলে ইলম পড়ার কি লাভ? আল্লাহ যদি চান, এই তরবিয়তি ইজতিমা আমার জীবনের পরিবর্তন আনবে। আমি বদলে যাব, যেমন এসেছিলাম তেমন যাব না। সর্বপ্রথম ঘরে গিয়ে পরিবারের সাথে ভালো ব্যবহার করা উচিত। আমার আকা উভয় জাহানের বাদশাহ হয়েও নিজের পরিবারের সাথে এত ভালো ব্যবহার করেছেন, পরিবারের সাথে আমরা কেমন, বাইরের লোকেরা বলেন যে জনাব দোয়া করুন, আমার সন্তান অসুস্থ, একটু দোয়া করুন, যখন কোনো বড় জিম্মাদার হয় তখন ফুঁকও দিতে বলেন। ঘরের লোকেরা কি কখনো বলেছেন যে জনাব আমাকে একটু ফুঁক দিন? কখনো কি বোন বলেছেন ভাইয়া একটু দম করে দিন? তারা তো জানেন যে তার ফুকের মধ্যে গুণ নেই, তারা তো ঘরে একসাথে বসবাস করেন, তার অবস্থা সম্পর্কে অবগত আছেন। পরিবার আমার প্রতি আস্থা কেন রাখেন না? তারা আমার ব্যবহারের কারণে আমার প্রতি অসন্তুষ্ট, বরং শরীয়ত এটাই শিখাচ্ছে। আপনারা সকলে আমার সাথে অত্যন্ত ভালোবাসা নিয়ে মিলিত হচ্ছেন, আমিও মুচকি হেসে হেসে মিলিত হচ্ছি। আব্দুল হাবিব ভাই, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? এবং অন্যান্যদের সাথেও নতুন ইসলামী ভাইদের সাথে যখন মিলিত হব তখন তাদেরকেও বলবো মাশাআল্লাহ, হুজুর আসুন বসুন, প্রথমবার ইজতিমায় এসেছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এমন ব্যবহার মায়ের সাথে কখনো কি করেছেন? নিজের পিতার এভাবে কখনো খিদমত করেছেন? আপনার ছোট ভাইয়ের এভাবে কখনো কৌশল বিনিময় করেছেন? ইতিপূর্বে আমি আপনাদেরকে হাদিস শরীফ শুনিয়েছি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি আপন পরিবারের কাছে উত্তম। আপনার তরবিয়তি ইজতিমার প্রথম রেজাল্ট হল আপনি যখন রাতে ঘরে যাবেন সেটাই ঘরের লোকজন জানতে পারবে যে সত্যি সে ইজতিমা হতে এসেছে, তার মধ্যে কেমন পরিবর্তন এসেছে। পরিবারের লোকেরা বুঝতে পেরেছে যে সে কোনো ইজতিমায় গিয়েছে, আমাদের মাথা নষ্ট করে দিয়েছে, সারা দিন ক্লান্ত হয়ে এসে আমাদের উপর রাগ ঝাড়ছে, এমনটি করবেন না। মা বাবা, আমাদের স্ত্রী সন্তান, ভাই বোন, এরা সবাই আমাদের সদাচরণের হকদার, সে মোহাব্বত আমাদের ঘরেও দিতে হবে। একজন ইসলামী ভাইয়ের উক্তি হচ্ছে যে আমার ঘরে মাদানী পরিবেশ নেই, এর বিরাট একটি কারণ হচ্ছে আমরা নিজেরাই, সে তো আমাদেরকে দেখছেন, যদি মাদানী পরিবেশ এমনই হয় তাহলে মাদানী পরিবেশের মধ্যে এসে কি করব। এমনও ইসলামী ভাই রয়েছে যে যখন তারা মায়ের হাতে চুম্বন করেন তখন মা তাদের হাতে চুম্বন করেন, বলেন যে আমার সন্তান কেমনভাবে দিনের কাজ করছে এবং ঘরে এসে কীভাবে ইবাদত করছে। আমরা বাহিরের লোকদের জন্য ভালো, যদি আল্লাহর নেককার বান্দা হতে চান তাহলে আমাদের নির্জনতাও উত্তম হতে হবে এবং আমাদের সমাবেশ উত্তম হতে হবে। তাই ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে যে তরবিয়তের কথা আমি বারবার বোঝাতে যাচ্ছি, এই তরবিয়ত শিকার পর তা আমল করা শুরু করুন, নিজের লাইফের মধ্যে তা অ্যাপ্লাই করুন। অতঃপর আপনার ঘরে কেমন মাদানী পরিবেশ তৈরি হয়, এলাকায় কেমন মাদানী পরিবেশ সৃষ্টি হয়, মহল্লায় কিভাবে মাদানী পরিবেশ তৈরি হয়, প্রথমে নিজের তরবিয়ত আবশ্যক।
বাবা তাজউদ্দিনে এই দেশ গরিবে নওয়াজে খাজা গরিবে নওয়াজে।
আমরা ভারতের শহর কলকাতায় উপস্থিত হয়েছি এবং আশিকানে রসুল সমবেত হয়েছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই উপস্থিত রয়েছেন। অত্যন্ত আগ্রহের সাথে যথেষ্ট পরিমাণ ব্যবসায়ী, ওলামা এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গ তশরিফ এনেছেন। আল্লাহ করিম আমাদের সবার সমবেত হওয়া তার দরবারে কবুল করুক। একটা বড়ই ইমান তাজাকারী ঘটনা যেটা সরকার দু আলম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগ মোবারকে সংঘটিত হয়েছিল। ঘটনাটি হচ্ছে এরকম যে দুই ব্যক্তি মিলে একজন মুসলমানকে সঙ্গে করে নিয়ে আসলো এবং তাদের সাথে একটি অটো ছিল এবং তারা এমন দাবি করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম, এই লোকটি আমাদের অট চুরি করেছে, আপনি এর সম্পর্কে ফয়সালা করুন। যাকে নমিনেট করা হয়েছে তিনি উপস্থিত ছিলেন, যাকে চোর বানিয়ে আনা হয়েছে এবং চোরাই মাল অটো উপস্থিত ছিল, দুইজন সাক্ষীও উপস্থিত ছিলেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই মামলা কমপ্লিট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শোনানোর পূর্বে সেই সাহাবিয়ে রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনিও কি ত্রুটির মুক্তির ব্যাপারে কিছু বলতে চান? চমৎকার কথা হলো এই যে সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পর্কে কোনো ফয়সালা শোনানোর পূর্বে ইয়া রাসূলুল্লাহ এই উটকে জিজ্ঞাসা করুন যে তোমার মালিককে। আশ্চর্যের কথা, উট তো কথা বলে না। সেই সাহাবি রসুলের আকিদা লক্ষ্য করুন, সেই সাহাবি তিনি এটা জানতেন যে আমি সেই নবী পাকের দরবারে আছি, সেই নবী যদি বলে দেন তাহলে আল্লাহ তাআলা তার কথাকে ফিরিয়ে দেন না, তিনি যদি জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেন তবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মাওলা আলীর নামাজ চলে যাওয়ার মুহূর্তে দোয়া করতেই সূর্য ফিরে আসে। এখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওটকে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করবেন না, আপনি ওটকে জিজ্ঞাসা করুন, তোমার মালিককে, প্রিয় ইসলামী ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, ওট কথা বলতে কেউ কখনো শুনেনি যখন জবানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফুল ঝরতে আরম্ভ করল। কথা কিছুটা এমন ছিল, হে ওট বলো তোমার মালিক কে? আল্লাহ আল্লাহ, ওট মানুষের ভাষায় কথা বলতে শুরু করল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি সত্য বলছে এবং এই দুই ব্যক্তি মিথ্যুক, এই হল আমার মালিক যাকে তারা ধরে এনেছে। সম্পূর্ণ ঘটনা পাল্টে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে, সেই সাহাবিকে বললেন, তোমার এমন কি আমল রয়েছে যার বরকতে তুমি এত বিরাট অপমান থেকে রক্ষা পেয়েছ? কেননা চোরের হাত কর্তন করা হতো, যদি হাত কর্তন করা হয় তখন যেখানে যায় তাকে চোর হিসেবে চিহ্নিত করা হয়। বলো তোমার এমন কোন আমলটি রয়েছে যার কারণে তুমি এত বিরাট অপমান থেকে রক্ষা পেয়েছ? এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে। দয়া তো নবী করেছেন, মুজিজা তো নবী দেখিয়েছেন, ওর যে উত্তর দিয়েছে সেটা তো নবীর দয়া ছিল। কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন যে বলো তোমার কোন নেক আমলের কারণে, তাই না? কবি লিখেন,
আতা হে ফকীরোঁ পে উনহে প্যার কুছ এসা, আতা হে ফকীরোঁ পে উনহে প্যার কুছ এসা, খুদ ভীখ দেন অর খুদ কহে মগতা কা ভালা হো।
নিজেই দয়া করলেন এবং নিজেই জিজ্ঞাসা করলেন তোমার কোন নেক আমলের কারণে। সেই সাহাবি চমৎকার উত্তর দিলেন, এটা আরজ করলেন, এমন মনে করুন যে আমার এবং আপনাদের জন্য শিক্ষণীয়, দরুদে পাক কত বড় নেয়ামত। সেই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো তেমন কোনো আমলের কথা স্মরণ নেই, কেবল আমার একটি অভ্যাস হচ্ছে আপনার সত্তার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আজ যে বিষয়ের উপর আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি সেটা এমন একটি বিষয়, সেটা এমন একটি অভ্যাস যেটা ইসলামের সৌন্দর্য, যেটা আমাদের সবার মধ্যে থাকা উচিত, কিন্তু সেটা আজ আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। নিজের প্রয়োজনের উপর অপর মুসলমানের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া, আমারও প্রয়োজন রয়েছে, অন্য কারোও প্রয়োজন রয়েছে, নিজের উপর অন্য কাউকে অগ্রাধিকার দেয়া, এটার নাম হলো ইসার। ইসার আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। কথা তো অনেক বড় বড় বলি, মনে রাখবেন ইসারের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা মনে করি ইসার হলো সেটা, আমরাও তো খাবার দিয়ে থাকি। আমরা কোন খাবারগুলো দিয়ে থাকি? যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে থাকি, যে কাপড়টা ছিঁড়ে যাওয়ার উপক্রম সেটা অভাবীকে দিয়ে থাকি, যে স্যান্ডেল ছিঁড়ে গেছে আমরা বলি এটা কোনো গরিবকে দিয়ে দাও, যেটা আমাদের প্রয়োজন হয় না সেটা আল্লাহর রাস্তা দিয়ে থাকি। ভাই, ইসার হলো সেটা যা আপনারও প্রয়োজন, আপনারও চাহিদা এবং আপনার ভাইয়েরও প্রয়োজন। এখন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসার করে দিন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। ছোট্ট বিষয় দ্বারাও জান্নাত অর্জন করা যায়। আপনি যদি চান তাহলে প্রতিদিন দস্তরখানায় ইসার করতে পারেন নিজের ঘরে। সেটা কীভাবে? আপনার নিকট খাবার আসার পর আপনার চেয়ে বয়সে বড় অনেক লোক বসে আছেন। আমরা যদি পিতা হই, আমাদের ঘরে যখনই খাবার আসে তখন সবচেয়ে উত্তম খাবার আমাদের সামনে রাখা হয়। সন্তানরাও থাকেন, সন্তানের মাও থাকেন, তখন আমরা সেই দস্তরখানায় ভিআইপি হই। তখন আমাদের মন চায় যে সবচেয়ে ভালো খাবারের অংশটি আমি খাবো। এখন এখানে ইসার কিভাবে হতে পারে? কাউকে কিছু না বলে নিজের হাতটা একটু স্লো রাখুন, কিছু বলবেন না। এটা মনে রাখবেন, ইসার যদি করতে হয় আল্লাহর জন্যই করুন। আজ জানা ছিল না যে দস্তরখানায় বসে ঘোষণা করলাম যে আজ আমি ইচ্ছা করব সব ভালো খাবার আজ তোমরা খেয়ে নাও। ভাই, এটা কোন ধরনের ইসার হলো? খোটা দিয়ে ইসার হয় না, কেউ যেন বুঝতে না পারে। নিজেই খাবার উঠিয়ে দিয়ে দেয়া, নিজের পছন্দের জিনিস অন্য কাউকে দেয়া, পানি ভর্তি করে কারো সামনে দেয়া, যখন আপনি পিপাসার্ত পানি দ্বিতীয়বার আপনি পাবেন, কিন্তু আল্লাহ জানেন নিয়তের মধ্যে কি ছিল। কথা হলো এই, আল্লাহর নিকট ইসার খুবই পছন্দনীয়। আজ উদাহরণস্বরূপ এই হলের মধ্যেই আপনার ইসারের আগ্রহ সৃষ্টি হয়েছে, আপনার মন চাচ্ছে যে আমি চেয়ারে বসবো। যদি আমি চেয়ার পেতাম, আপনারা দেখতে পাচ্ছেন অপর এক ভাই দাঁড়িয়ে আছে, নিজেই দাঁড়িয়ে থেকে তাকে চেয়ারে বসানো, এভাবে দাঁড়ানো, চেয়ার পেশ করা এবং নিজেই জমিনে বসে পড়া, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কে জানে এটি মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে। আল্লাহ যেন এমনই করেন, এমন ইচ্ছা যেন আমার এবং আপনাদের মাঝে চলে আসে। আমার যা চাহিদা তাতে অন্য কাউকে কম্প্রোমাইজ করব না। জনাব, প্রথমে আমার চাই, অপরের জন্য আমার নিকট কিছুই নেই, কেউ না পেলেও সেটা যেন আমি পেয়ে যাই। এটা কেমন শিক্ষা দিয়েছেন! এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আমরা অন্যের কারোবারের মধ্যে উন্নতি দেখতে পারি না, অন্য কারো কোনো প্রকারের উন্নতি দেখতে পারি না। যত পদোন্নতি হয় আমাদের হিংসা শুরু হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে অন্তরকে বড় করুন, মুসলমানদের জন্য পজিটিভ চিন্তা করুন। শাহেন শাহে নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ায় তার প্রতিটি আশা পূর্ণ করে, তবে এই জিনিসটা আখিরাতে তার এবং তার আশার মাঝখানে প্রাচীরে পরিণত হবে। আমরা চাই প্রতিটি জিনিস হাতে আসুক, তা আবশ্যক নয়। দুনিয়ার আশাসমূহ পূরণ হয়ে যাবে এবং আখিরাতে বাধার সম্মুখীন হব। অন্য একটি হাদিসে পাক শ্রবণ করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো হাদিসে কুদসি, আল্লাহ আজ্জাবাজাল্লা বলেন, যখন আমি কোনো বান্দাকে অসুস্থের মধ্যে ফেলি এবং সে যদি সেটার উপর ধৈর্য ধারণ করে, কারো নিকট অভিযোগ না করে, তখন আমি তার মাংসকে উত্তম মাংসে এবং শ্রবণ করুন তার রক্তকে উত্তম রক্তে পরিবর্তন করে দিই। যদি আমি তাকে আরোগ্য দান করি, তবে এমন আরোগ্য দান করি তার আমল নামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। হে আল্লাহ, আমাদের সকলের একত্রিত হওয়াকে তোমার দরবারে কবুল করো।
আমিন।
হে আল্লাহ, আমাদের সকলের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করো।
আমিন।
আমাদের মেহরবান মা বাবার নবী পাক আলাইহি সালাতু সালামের সকল উম্মতদেরকে ক্ষমা করো।
আমিন।
দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাদির, মখদুম আলী আর হাজী আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে।
মাদানী চ্যানেল দেখে আমার খুব ভালো লাগলো, আমার অনেক উৎসাহ জাগ্রত হলো, আমি খুবই আনন্দিত। যা বয়ান শুনেছি তা আমল করার নিয়ত করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নিয়ত করছি এবং পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব।
এটা এক রুহানি পরিবেশ, মনে হচ্ছে যে যেমন রিমঝিম বৃষ্টি হচ্ছে এবং সকল মানুষ তা থেকে পরিতৃপ্ত হচ্ছে। জাযাকাল্লাহু খায়রা।
আমি আব্দুল হাবিব ভাইকে টিভিতে দেখতাম, আজ তাকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তিনি এখানে আসতেন, তার সাথে দেখা হলো। তিনি সুদূর পাকিস্তান হতে সফর করে এখানে আসলেন এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, নামাজের ওয়াদা করালেন। ইনশাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবন্দ থাকব। এটা অত্যন্ত খুশির সংবাদ।
আজ তার বয়ান শ্রবণ করার আমাদের সৌভাগ্য হয়েছে। আমি মাদানী চ্যানেল নিয়মিত দেখি, আজ তাকে সরাসরি দেখে আমি খুবই আনন্দিত। কাদেরী সিলসিলায় বায়াত হওয়ার আমার ইচ্ছা ছিল, তার সাথে সাক্ষাৎ করে আমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি কাদেরী সিলসিলায় বায়াত গ্রহণ করেছি।
এই ইজতেমায় এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, ওনার বয়ান শুনে অনেক ভালো ভালো বিষয় শিখতে পেরেছি। তিনি যা বয়ান করেছেন ইনশাআল্লাহ সেগুলোর উপর আমল করতে থাকবো, অপরকেও বলবো। এবং তরবিয়ত সম্পর্কিত বিষয়ে যা আমার বুঝে এসেছে তার কথা দ্বারা আমি যা ফয়েজ অর্জন করেছি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেগুলোর উপর আমল করার জন্য।
পেছি আমি ইজ্জত আতারের বদলত, পেছি আমি ইজ্জত আতারের বদলত, পেছি আমি ইজ্জত আতারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদলত, পেছি আমি ইজ্জত আতার আতারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদলত।
এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।